Harrison Rowe.
নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি প্রত্যয়। না, আজকে সুমিতেন্দ্র আমার সাথে নেই। আছে একজন খুব স্পেশাল পার্সন, যার গল্প আপনারা প্রায় প্রত্যেক সপ্তাহতেই শোনেন। আচ্ছা, তার সাথে আলাপ করানোর আগে আমরা বলতে চাই, উই আর আ প্রাউড মেম্বার অফ বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্ক। এই বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্কের প্ল্যাটফর্মে আপনারা অনেক ভালো ভালো চ্যানেলের বিভিন্ন গল্প শুনতে পারে। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকল। আর অনিপূর্বা চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের মেম্বার হওয়ার জন্য। আজকে সিজন 2 এপিসোড 6 এর গল্প, রানা মুখার্জির লেখা নিশি রক্ত। চলুন এবার আপনাদেরকে আলাপ করিয়ে দিই আমাদের সেই স্পেশাল পার্সনটির সঙ্গে।
নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন 221 বি হ্যারিসন রোড। আজকের গল্প পাঠে সুমিতেন্দ্র এবং প্রত্যয়ের সাথে আমি রয়েছি। আজকের গল্পটি নেওয়া হয়েছে 221 বি হ্যারিসন রোডের মিডিয়া পার্টনার চীনে পটকা ফেসবুক গ্রুপ থেকে। অনেক ভালো ভালো বাংলা গল্প পড়তে চীনে পটকা ফেসবুক গ্রুপটি ঘুরে আসতেই পারেন, তার লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকল। তাহলে শুনতে থাকুন নিশি রক্ত।
পাগল, এই শব্দটি বললেই ফুটে ওঠে এমন কিছু মানুষের ছবি যারা সমাজের কোনো উপকারে লাগেন না। তারা বুদ্ধি বিবেচনার ক্ষেত্রে আমাদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন, কিন্তু জানেন কি, অনেক সময় তারা যা দেখতে পারেন, তারা যা বুঝতে পারেন, তা আমাদের মতো তথাকথিত সুস্থ মানুষরা পারি না। আচ্ছা, এটাও কি জানেন কি, একজন পাগল না থাকলে নব বৈষ্ণব ধর্মের গতিপথই বদলে যেত। চলুন শুরু করা যাক, প্রায় 170 বছর পেছন থেকে। 1848 সাল, নদিয়া জেলার শান্তিপুর শহরের ঠিক বাইরে একটা জঙ্গলে কালী মন্দির। রক্তবর্ণের পট্ট বস্ত্র পরে ভক্তি করে নিমিলিত চক্ষে মন্ত্রচারণ করে চলেছেন একজন তান্ত্রিক। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, দুটি মশালের আলোয় আলোকিত বিশাল বটগাছের ঠিক নিচে অবস্থিত সেই নির্জন মন্দির এবং সংলগ্ন এলাকা। চতুর্দিকের অপার্থিব নিস্তব্ধতা ভঙ্গ করে চলেছে ভরাট গলার নিখুঁত মন্ত্রচারণ। পাঠ শেষ করে উঠে দাঁড়ালেন দীর্ঘ বলিষ্ঠ চেহারার মানুষটি। তার মুখভর্তি দাড়িগোপের মধ্যে তার চোখ জ্বলছে। আজকের পূজা তার সঠিকভাবে সমাপ্ত হলে সে পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। পৃথিবীর মরণশীল প্রাণীকুলের মধ্যে তিনি হবেন একমাত্র মৃত্যুঞ্জয়ী অমর। সারা পৃথিবী তখন চলবে এই অঘোর তান্ত্রিকের অঙ্গুলি হেলনে। দীর্ঘদিনের কঠোর সাধনার আজ অন্তিম পর্ব। মন্দিরের ভেতর থেকে একটি হাঁড়ি কাঠ এবং একটি অতিকায় ঝকঝকে খাঁড়া বের করে মন্দিরের বাইরে রেখে দুটিকেই প্রণাম করলেন অঘোর তান্ত্রিক। এবার এগিয়ে গেলেন মন্দিরের বাম প্রান্তে। মশালের আলো সেখানে পৌঁছচ্ছে না, তাই এতক্ষণ বোঝা যায়নি। সেখানে ঘাসের উপর শায়িত রয়েছে একটি শুদ্ধ বস্ত্র পরিহিত বছর 6-7 বালক, তার মুখ বাঁধা একটি কাপড় দিয়ে। তাকে দুই হাতে অনায়াসে তুলে নিলেন তান্ত্রিক। ছেলেটি অচৈতন্য, হাঁড়ি কাটে তার মাথাটা গলিয়ে দিয়ে খাঁড়াটি হাতে নিলেন। ছেলেটির ঠিক পাশে এসে উদ্যত খাঁড়া হাতে দাঁড়িয়ে কালীমূর্তির দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বলে উঠলেন,
রক্ত চাই মা, রক্ত চাই তোর, এই নে খা, প্রাণ ভরে রক্ত খা মা।
খাঁড়াটিকে পেছনে নিয়ে গেলেন দুই হাতে ধরে। মুহূর্তকাল চোখ বন্ধ করলেন। এক গগনবেদী আওয়াজ বেরিয়ে এলো তার গলা থেকে। ঠিক সেই মুহূর্তে একটি আকস্মিক প্রচণ্ড আঘাতে মাটিতে ছিটকে পড়লেন অঘরতান্ত্রিক। খাঁড়াটি পড়ল পায়ের পাতায়। অসহ্য যন্ত্রণা, রক্তে ভেসে যাচ্ছে পা। ভূপাতিত অবস্থায় দেখতে পেলেন শ্যামা পাগলা ছেলেটিকে মুক্ত করে তাকে কোলে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। জ্ঞান হারালেন তিনি। এই বালকটির নাম বিজয়। পরবর্তীকালে সারা জগৎ যাকে চিনবে আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী নামে, যিনি নব বৈষ্ণব ধর্মের রূপকার। বেশ শীত লাগতে লাগলো তমালির। একটু আগেই খানিকটা বৃষ্টি হয়ে একদম ঠান্ডা হয়ে গেছে। রাত প্রায় 12টা বাজতে চলল। বাড়িতে থাকলে জমিয়ে ঘুমোনো যেত। এখন মনে হচ্ছে ঝোঁকের মাথায় বাজিটা ধরা বুদ্ধিমানের কাজ হয়নি। কিছু করারও ছিল না। যেভাবে তপন আর অনিমেষ চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল, পিছিয়ে এলে মান সম্মান বলে কিছু আর থাকত না। কালকে কলেজে গিয়ে মুখ দেখানো শক্ত হতো। আসলে গণ্ডগোলটা বাঁধালো ওই ব্যাটা অনিমেষই। ওদের পাড়ায় কে কি ভূত দেখেছে সেই প্রসঙ্গ সন্ধ্যের আড্ডায় তোলার দরকারটাই বাকি। ওখান থেকেই এক কথা দু কথা হতে হতেই তর্কটা চলে গেল ভূত আছে কি নেই সেই দিকে। সমানে দুটো মিলে তর্ক করে গেল সব আজগুপি সব যুক্তি দিয়ে। শেষে লজিক হারিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল তমালের দিকে।
বেশ, যদি ভূত নাই মানবি তবে দেখি তোর মুরত। যা দেখি আজ রাতে মুচিপাড়া থেকে সোজা যেটা বাতনা স্টেশনের দিকে গেছে ওই রাস্তাটা ধরে বাতনা স্টেশনে গিয়ে তোর নামটা লিখে রেখে ফেরত আয়, তারপর মানব তোর কথা, বল রাজি।
এখান থেকে আর ফেরত আসা যায় না। রাজি হতে হলো তমালকে। আর তার ফলেই এখন এই নির্জন রাস্তা দিয়ে ঘুম ফেলে সাইকেল চালাতে হচ্ছে। আজ অমাবস্যা, ঘুটঘুটে অন্ধকারে সত্যি বলতে কি একটু গাটা ছমছম করছে। দিনের বেলা এই দুপাশারি গাছে ভর্তি পিচের রাস্তাটা কি মনোরমী না লাগে, কিন্তু রাতের বেলা যে সেটাই এরকম ভয়ানক হয়ে উঠবে এটা আগে থেকে কল্পনাও করা যায়নি। চারিদিকে শুধু জঙ্গল। বড় বড় গাছগুলোর মাথাগুলো রাস্তার মাঝখানে মাটি থেকে অনেকটা উপরে পরস্পরকে ছুঁয়ে আছে। পাতাগুলোর ফাঁক দিয়ে মাঝে মাঝে তারা দেখা যাচ্ছে। চারপাশ থেকে অন্ধকারটা যেন গিলতে আসছে হাঁ করে। যাকে কালকে যখন ওই দুটোকে ঘাড় ধরে দেখানো যাবে টিকিট কাউন্টারের পাশে লেখা আছে তমাল রয় নামটা, তখন বাছাধনরা বুঝবে একটা ছোটোখাটো লেকচার তখনও দেওয়া দরকার অভূত বালকদের। কলেজে গিয়েও খানিকটা ভাব মারতে হবে। আর কি কি করা যাবে ভাবতে ভাবতে হঠাৎ একটা বাঁকাদে কিসের একটা ধাক্কা খেল তমাল। আর একটু হলেই পড়ে যাচ্ছিল সে। কোনো রকমে সামলে নিল। কোনো গাছের ডাল বোধ হয় না, রাস্তার একদম মাঝখান দিয়ে চালাতে হবে। রাস্তাটা আর একটু এগোতেই যেন আরও ভয়ানক হয়ে উঠল। সাইকেলের পেছন পেছন যেন কেউ আসছে। থমকালো তমাল। কেউ নেই। আবার সাইকেল চালু হলো। এবার বেশ ভয় ভয় লাগছে। দূর দূরান্ত অবধি এই রাস্তায় সে একা, কেউ কোথাও নেই। সত্যি কেউ নেই তো? নাকি গাছের তলায় জমে থাকা অন্ধকারগুলোতে কারা সব রয়েছে? যারা থাকে ওই অন্ধকারে, যারা থাকে এই জগতের বাইরে অন্য আরেকটা জগতে। রাস্তাটার বদনাম অনেক। কতজন নাকি কত কিছু দেখেছে, সেগুলো সব তমালের মনে পড়তে থাকে এক এক করে। ও সব কি সবই ভুল দেখা নাকি? হঠাৎ বেশ জোরে চিৎকার করে ওঠে তমাল।
আমি ভূত মানি না, ভূত বলে কিচ্ছু নেই, নাথিং।
তার চিৎকার মিশে গেল অন্ধকারের মধ্যে, ঢুকে গেল জঙ্গলে। তার নিজেকে বোঝানোর চেষ্টা চলতে থাকে ভূত টুত আসলে মানুষের কল্পনা, এর অস্তিত্ব আজ অবধি কেউ প্রমাণ করতে পারেনি। লোকে অন্ধকারে ভুল দেখে সেগুলোকেই ভূত বলে চালায়। এই তো একটু আগে যে ধাক্কাটা খেল সেটাকেই হয়তো কোনো ভীত মানুষ হলে ভূতের ধাক্কা বলে চালিয়ে দিত, কিন্তু তমাল রায় বিজ্ঞানে বিশ্বাস করে। সে সবে আচ্ছা, ধাক্কাটা কিসের ছিল? গাছগুলো তো সবই বিশাল উঁচু, ওই হাইটে তো কোনো ডাল বেরিয়ে থাকার কথা নয়। বিশেষত পরশু সকালেই এখান দিয়ে গিয়েছে, সেরকম কোনো ডাল বেরিয়ে থাকলে তো চোখে পড়ত। যা আছে তা অনেক উঁচুতে, তবে মনটা খচখচ করতে থাকে। এই রকম কোনো বিষয়ে খটকা মনে থেকে গেলে ভয়টা চেপে বসে। এভাবেই তো চাঁদের আলোয় গাছ দেখে লোকে মনে করে কেউ ঘুমটা পড়ে দাঁড়িয়ে আছে। এভাবে খতিয়ে না দেখেই তো লোকে ভূতে ভয় পায়। সাইকেল থামালো তমাল, অস্বস্তিটা একদম নির্মূল করা দরকার, ভয়টা বাড়তে দেওয়া ঠিক হবে না, বিশেষত কিছুক্ষণ পরেই যখন এ রাস্তায় আবার ফেরত আসতে হবে। সাইকেল ঘোরালো সে, মোটামুটি মনে আছে কোথায় ঘটনাটা ঘটেছিল। জায়গাটা কাছাকাছি আসতেই তমাল সাইকেলটা স্ট্যান্ড দিল, বাঁ কাঁধে ধাক্কা লেগেছিল, ফলে কোন জায়গায় কীরকম উচ্চতায় জিনিসটা ছিল তা একটা আন্দাজ করে রাস্তা ধরে হেঁটে এগোতে থাকে তমাল। নিকষ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, দু এক পা এগোতেই এবার মুখে একটা আঘাত লাগে, চমকে পিছিয়ে আসে সে। দুরু দুরু বুকে সামনে হাত বাড়াতেই জিনিসটা হাতে ঠেকল, আনুমানিক মুখের উচ্চতায় রয়েছে জিনিসটা। হাত বোলাতেই বোঝা গেল সেটা কি। এ কি, এ যে একটা মানুষের দুটো পা শূন্যে ঝুলছে, তার মানে কি উপরের ডালে গলায় দড়ি দিয়েছে। চোখের সামনে পৃথিবীটা দুলে উঠল তমালের, আকাশের তারাগুলো সব কালো হয়ে গেল। যখন তমালের জ্ঞান ফিরল তখনও রাত বাকি আছে। উঠে বসার পর কিছুক্ষণ লেগে গেল কোথায় আছে সেটা বুঝতেই। হতভম্বের মতো পিচে রাস্তায় একটু বসে থাকার পর চোখটা সয়ে এল, তখনই চোখে পড়ে গেল স্ট্যান্ড দেওয়া সাইকেলটা। পুরো ঘটনাই মনে পড়ে গেল, বাজি ধরা, কাঁধে ধাক্কা, তারপর চমকে উঠল তমাল, লাশটা কোথায়? এবার উঠে দাঁড়িয়ে হাত বাড়াতেই সব ফাঁকা। খানিকক্ষণ অন্ধকারে হাতরাতে বোঝা গেল লাশ নেই, হাতে কিছু ঠেকছে না। কি হলো ব্যাপারটা, মরাটা গেল কোথায়? ভয়ের থেকে কৌতূহলটা মাথা চাড়া দিয়ে উঠছে অনেক বেশি। একটু ভাবতেই বিষয়টা পরিষ্কার হয়ে এলো, ছি ছি ছি, এইভাবে মুরগি হয়ে গেল সে? এবার পুরো ছকটাই বোঝা যাচ্ছে এটা ওই অনিমেষ আর তপনেরই কীর্তি। এই কারণেই বোঝানোর আগে ব্যাটারা চোখে চোখে ইশারা করেছিল, ওদের বাড়ি এই রাস্তা থেকে খানিকটা দূরেই। পাশের যে গলিটা দেখা যাচ্ছে ওটা ধরে সাইকেলে এখান থেকে মিনিট পাঁচেক সময় লাগে, তার মানে আড্ডা সেরে তমাল এসেছিল বাড়িতে খেতে আর ওরা এই ষড়যন্ত্র করছিল। কি সহজ, আগে থেকে ওরা এখানে এসেছে। তারপর তাকে আসতে দেখেই গাছের ডাল ধরে কেউ একজন ঝুলে মরা সেজে ধাক্কা দিয়েছে। নিজেকে ধিক্কার দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না তমাল, কালকে কলেজে সবাই হ্যাটা করবে, মুখ দেখানো যাবে না। ওই হারামজাদা অনিমেষ মিচকে মিচকে হাসবে আর তপন সবাইকে ডেকে ডেকে শোনাবে তার মুরগি হওয়ার গল্প। প্রথম বাজিটা ওরা মেরেছে, পরেরটা মারবে তমাল রায়। দ্রুত কর্তব্য স্থির করে নিল সে। সাইকেলের চেন থেকে আঙুলে করে কালি নিয়ে দুই চোখের চারদিকে লাগিয়ে নিল। এতে যে কোনো মানুষকেই ভয়ঙ্কর দেখায়। এরপর বড় কাকার কাছে শেখা টেকনিকটা প্রয়োগ করতে হবে। দুই চোখেরই উপরের পাতাটা উল্টে নিতে হবে, এর ফলে চোখের পাতার লাল অংশটা বেরিয়ে থাকে। বেশ ভয়ানক লাগে। সাইকেলটা একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখে গলি দিয়ে এগিয়ে চলল তমাল। প্রথমে পড়ল অনিমেষের বাড়ি। ব্যাটা ছেলে দোতলায় শোয়, ওখানে ওঠার রাস্তাও জানা আছে। সেবার যখন ওর বাড়িতে কেউ ছিল না, তালা বন্ধ বাড়ি থেকে প্র্যাকটিক্যাল খাতা আনার জন্য পাশের আম গাছটার ডাল বেয়ে অনিমেষ ঘরে ঢুকেছিল, সঙ্গে তমাল। সেই রাস্তাই আজ নিল সে। ডাল বেয়ে উঠেই ঠিক অনিমেষের ঘরের জানলার সামনে যেতেই দেখতে পেল ব্যাটা ঘুমাচ্ছে জানলার দিকে মুখ করেই। চোখের পাতাটা উল্টে নিয়ে গলাটা বেশ খানিকটা বিকৃত করে অনি বলে ডাক দিতেই চোখ খুলল হতচ্ছাড়াটা। আর তারপর যা হলো সে একেবারে ম্যাজিক। ওই কালো চোখ আর উল্টোনো পাতা দেখে অনিমেষ দুম করে অজ্ঞান হয়ে গেল। কোনো রকমে হাসি চেপে গাছ থেকে নামার সময় তমাল দেখল কেউ একটা নিচের তলার জানলা খুলল। খুলুককে এখন আগে তপনটার ব্যবস্থা করতে হবে। মিনিট পাঁচেক এগোতেই রাস্তার ডান দিকে তপনের বাড়ি। তপন নিচের তলায় শোয়। এবার খাটনি কম হলেও রেজাল্ট একই হলো, এটাও মুছে গেল। সাইকেলটার খোঁজ নিতে হবে এবার। থাক পড়ে ও দুটো এভাবেই, ওরাও তো নিজের বন্ধুকে অজ্ঞান অবস্থাতেই ফেলে এসেছিল। কাল দেখা যাবে কলেজে কে কাকে দেখে হাসে। একমুখ বিজয়ীর হাসি নিয়ে দৌড়াতে থাকে তমাল। দ্রুত নিজের ঘরে এসে আলমারি খুলে ডায়েরিটা বের করলেন প্রমথেশ চক্রবর্তী। সারা শহর তোলপাড় কালকের ঘটনা নিয়ে নানা রকম ব্যাখ্যা লোক মুখে ছড়াচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না এ ঘটনার কারণ এগুলোর একটাও নয়। এ ডায়েরি লিখেছেন তার প্রপিতামহ লক্ষ্মীকান্ত চক্রবর্তী। লক্ষ্মীকান্ত চক্রবর্তীকেও লোকে পাগল বলতো, কিন্তু তিনি জানেন এই মানুষটি আর পাঁচজনের থেকে বেশি জানতেন, বুঝতেন, অনুভব করতে পারতেন। তার চিন্তাভাবনার স্তরে বাকিরা ধারের কাছেও পৌঁছতে পারেনি। তাই 100 বছর আগে এই মানুষটিকে দেগে দেওয়া হয়েছিল পাগল বলে। ঠিক একই কারণে সবাই তাকেও পাগল বলে ভাবে। এরা মূর্খ, তাই বিপদটা বুঝতে পারছে না। ডায়েরির সেই বিশেষ পাতাটি খুলে পড়তে শুরু করলেন প্রমথেশ বাবু।
আমার পিতামহ শ্রী শ্যামাপ্রসাদ চক্রবর্তী ওরফে শ্যামা পাগলা আদৌ উন্মাদ ছিলেন না। একমাত্র তিনি অঘোর তান্ত্রিকের গতিবিধি যথার্থ অনুমান করিতে পারিয়াছিলেন। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বাল্যকালে রক্ষা পাইয়াছিলেন তাহারই বুদ্ধিমত্তা এবং সাহসিকতার কারণে, তবু সমাজ তাহাকে উপযুক্ত মর্যাদা দেয় নাই। কেবলমাত্র এক উন্মাদ হিসেবেই তাহাকে চিহ্নিত করিয়াছে, যেমন আজ চিহ্নিত হইয়াছি আমি। এই শহর আমার প্রিয়, তাই ভাবিকালের প্রতি আমি এই সতর্কবার্তা প্রদান করিয়া যাইতেছি। ভবিষ্যতে শান্তিপুরের বুকে এক ভয়ঙ্কর বিপদ আসিতেছে। আমার পিতামহ বিজয়কৃষ্ণকে উদ্ধার করিয়া লোকালয়ে প্রবেশ করিবা মাত্র একদল মানুষ প্রবল ক্রোধের বশবর্তী হইয়া ওই মন্দিরের ঠিক সম্মুখে একটি বটবৃক্ষের শাখার সহিত রজ্জু দ্বারা অঘোরতান্ত্রিককে ফাঁসি দিয়াছিল। কিন্তু তিনি কোনো সাধারণ সাধক ছিলেন না। মৃত্যুর পূর্বে সেই পিশাচ সিদ্ধ তান্ত্রিক ঘোষণা করিয়াছিলেন যে তিনি আসিবেন, তিনি আবার ফেরত আসিবেন, তিনি ফিরিয়া আসিবেন সেই দিন যেই দিন আকাশে রক্তের ফোঁটা সর্বাপেক্ষা ঘন হইবে। সেদিন এই শহরে প্রেতাত্মারা জাগিয়া উঠিবেন, তাহারা অঘোর তান্ত্রিকের সৈন্যরূপে কাজ করিবে। আমি এতকাল এই কথাগুলির অর্থ অনুধাবন করিতে পারি নাই, কিন্তু আজ আমার জ্ঞান চক্ষু খুলিয়াছে, আজ বুঝিতে পারিতেছি অঘোর তান্ত্রিকের বক্তব্য কোনো প্রলাপ নহে, তাহার অন্তর্নিহিত গূঢ় অর্থ বর্তমান। সেই সময়কালকে আমি সঠিক গণনা করিতে পারিতেছি, তবে আজ হইতে আনুমানিক 100 বৎসর কাল পরে সেই ক্রান্তিকাল আসিবে। হে ভবিষ্যৎ নাগরী, তুমি যদি এই লেখা পাঠ করিতেছ, তাহা হইলে স্মরণ রাখিও, আকাশের রক্তের ফোঁটা সর্বপেক্ষা ঘন হওয়া মাত্রই বিষম বিপদ উপস্থিত হইবে শান্তিপুরের শহরের সম্মুখে। আমার এই সাবধান বাণীকে এক উন্মাদের প্রলাপ বলিয়া অবহেলা করিও না।
ডায়েরিটা বন্ধ করে ভাবতে লাগলেন প্রমথেশবাবু। কাল যা ঘটেছে তার সঙ্গে 150 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার যোগসূত্র তিনি অনুভব করতে পারছেন, বিশেষত যেখানে অঘোর তান্ত্রিকের সাধন পীঠ ছিল এবং তাকে হত্যা করা হয়েছিল সেখানেই কালকের ঘটনার সূত্রপাত। এ কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর পেছনে এক অলৌকিক রক্ত পিপাসা রয়েছে। কিন্তু আকাশে রক্তের ফোঁটা তা আবার সবথেকে ঘন হবে, এর অর্থ কী? ভাবতে লাগলেন প্রমথেশবাবু। তার মন এক তীব্র বিপদের আশঙ্কায় ভীত। August 29, 2003 পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন শান্তিপুর থানার ওসি রাজা দত্ত। তমাল রায়, অনিমেষ বিশ্বাস, তপন সাধু তিনজনেরই মৃত্যু হয়েছে সাডেন হার্ট ফেলিওরের জন্য। ধরনটা এক, চোখ ঠেলে বেরিয়ে আসছে, মুখময় অস্বাভাবিক আতঙ্কের ছায়া। মৃত্যুকালে যেন ভয়ঙ্কর কিছু দেখেছে তারা, মৃত্যুর সময়টা কেবল আলাদা। তমালের মৃত্যু রাত মোটামুটি 12টা নাগাদ, অনিমেষ আর তপনের মৃত্যুর সময় কাছাকাছি, আনুমানিক এই রাত 3টে। এ কি করে সম্ভব হয়? 3-3টে কলেজ পড়ুয়া তরতাজা যুবক, তারা কয়েক ঘন্টার ব্যবধানে মারা গেল, তাও একই কারণে। আর কারণটাও অদ্ভুত, অস্বাভাবিক আতঙ্ক। রহস্য এখানেই শেষ নয়। তমাল মারা গেছে বাথনার রাস্তায়, অনিমেষ তার বাড়ির দোতলার ঘরে আর তপন তার নিজের বাড়িতে। হিসেব কিছুতেই মিলছে না। যদি ধরেও নেওয়া যায় যে অস্বাভাবিক কিছু দেখেছিল ওরা, তাও এ প্রশ্নটা থেকেই যাচ্ছে। 3টে আলাদা জায়গায় সেই একই জিনিস বা অন্য কিছু যাই হোক দেখল কিভাবে? কি সেই বস্তু যা দেখে মানুষ মরণ ভয় পায়? সারা শহর জুড়ে ভৌতিক উপদ্রবের গল্প রটেছে। হাটে বাজারে চায়ের দোকানে লোকে এই ঘটনাকে কোনো অলৌকিক শক্তির কাণ্ড বলে চিহ্নিত করছে। পাবলিক গুজব ছড়াতে ভালোবাসে, তারা ভুতুরে গপ্প বানাতেই পারে, কিন্তু বরাবরের যুক্তিবাদী রাজা দত্ত আজ বিচলিত। আজ যেন তার লজিক্যাল মাইন্ড, যুক্তিবাদ খানিকটা ধাক্কা খেয়ে গেছে। অনিমেষের ছোট কাকা প্রসূনবাবুর আচরণ তাতে আরও ইস্কন যোগাচ্ছে। তিনি অসুস্থ হয়ে পড়েছেন, মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। তাকে ইন্টারোগেশনের সময় ভদ্রলোক অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, সেগুলোকে সাজালে যেটা দাঁড়ায়, অনেক রাতে একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তারপর জানলা খুলতেই তিনি দেখতে পান গাছ থেকে নামলো সবুজ লালচেক জামাগায়। আর কিছু বলতে পারেননি তিনি। সেই দৃশ্য মনে করে মুখ চোখে এক অমানসিক আতঙ্ক ফুটে উঠেছিল তার। আবার অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কি দেখেছিলেন প্রসূনবাবু সেই রাতে? আবার প্রশ্নটা ঘুরে আসছে, কি দেখলে এত ভয় পেতে পারে মানুষ? থানার চেয়ারে বসে মাথাটা পিছনে হেলিয়ে দিলেন রাজা দত্ত। গাটা শিরশির করছে। সমস্ত তথ্য যেন এক অন্ধকারের রাস্তার দিকে তাকে ঠেলে দিচ্ছে। সে রাস্তা আলোর ওপারের জাগতিক দৃষ্টির বাইরে, সে রাস্তা চির অন্ধকারের। মৃত্যুকালে তমালের গায়ে ছিল একটা জামা, সবুজ লাল চেক জামা। 30 আগস্ট 2003, আকাশে রক্তের ফোঁটা, আকাশে রক্ত। কিছুতেই এর অর্থ ধরতে পারছেন না প্রমথেশবাবু। এই বক্তব্য কোনো প্রলাপ নয়, এর গভীর এক অর্থ রয়েছে। কিন্তু কি সেটা? আকাশ রক্তবর্ণ হয় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়, কিন্তু কোন দিন সেই লাল সবচেয়ে ঘন হয়, কোন সে বিশেষ দিন? আকাশে রক্তের ফোঁটা আসলে কি? কপালে হাত ঠেকিয়ে প্রার্থনা করলেন তিনি, অস্ফুটে উচ্চারণ করলেন, সব অমঙ্গল দূরে সরে যাক, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল। বিদ্যুৎ চমকের মতো চিন্তাটা মাথায় এলো, ঠিক মঙ্গল গ্রহ। আকাশে রক্তের ফোঁটা বলে মনে হয় ওই লাল গ্রহটিকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গলের অশুভ প্রভাব মানব জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে। তার লাইব্রেরি রুমে দ্রুতগতিতে ঢুকলেন প্রমা পাগলা। বুক ঢিপ ঢিপ করছে। প্রচুর বইয়ের মধ্যে আলমারি খুলে বের করলেন কয়েকটি এনসাইক্লোপিডিয়া। দু একটা সংখ্যা দেখতেই পেয়ে গেলেন সেই তথ্যটা, পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথ এক সমতলে নেই। কখনো কখনো এই দুই গ্রহ নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে খুব কাছে চলে আসে। একে মার্স অপোজিশন বলে। অনুসূর অবস্থানে এই অপোজিশন ঘটলে আকাশে রক্তবর্ণ মঙ্গল গ্রহকে জ্বলজ্বল করতে দেখা যায়। 60,000 বছর পর নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছে মঙ্গল গ্রহ। সেই তারিখটা শিউরে উঠলেন প্রমথেশবাবু অর্ফে প্রমা পাগলা। তারিখটা 27 আগস্ট 2003, অর্থাৎ যে রাতে তিনটে ছেলে মারা গেল সেই তারিখ। August 31, 2003, নীল হালদার, বাংলার সবচেয়ে বড় দৈনিক উঠতি তরুণ সাংবাদিক। এই খবরটা তার কেরিয়ারে একটা বড় ব্রেক হতে পারে। পুরো ব্যাপারটা বেশ রহস্যময়, পুলিশ কোনো রকম থই পাচ্ছে না। কোনো একটা অংশ থেকে সুকৌশলে রটি দেওয়া হচ্ছে এটা অলৌকিক শক্তির কাজ। কিন্তু কারা রটাচ্ছে, কি তাদের উদ্দেশ্য? অনিমেষের বাড়ির সামনে এসে একটু থমকে দাঁড়ালেন তিনি। রাত প্রায় 12টা বাজতে চলল। বাড়িটার সামনের গলিটা বেশ অন্ধকার, শুনশান চারপাশ। এই চত্বরে লোকজনের বাস এমনিতেই একটু কম, তার উপরে ভয়ে কেউ সন্ধ্যের পর বেরোচ্ছে না। তাঁর সাংবাদিকতার পাঠ বলে ক্রাইম জার্নালিস্টদের সবসময় স্পটে গিয়ে তারপর খবর সংগ্রহ করা উচিত। আজ সারাদিন সেই কাজ তিনি করেছেন। প্রায় সবাই ভুতুরে কাণ্ড বলে নানা রকম আজগুবি কথা বলছে। শুধু এক রিকশাওয়ালা একটা ইম্পর্টেন্ট খবর দিয়েছে। কিছুদিন আগে এক সন্ধ্যাবেলায় সে শহরের এক বড় প্রমোটারকে নাকি এ বাড়িতে নিয়ে এসেছিল। অনিমেষ মারা যাওয়ার দুদিন পরই বাড়ির সব লোক এই বাড়ি খালি করে কোথায় চলে গেছে। আশেপাশের লোকেরও বক্তব্য, রাতে নাকি এ বাড়িতে অশরীরী উপদ্রব শুরু হচ্ছে। এই প্রমোটার আসা, বাড়িতে ভূতের উপদ্রব, বাড়ি খালি করে সবার চলে যাওয়া, এসবের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? উপদ্রবটা ঘটাচ্ছেই বা কে? এগুলো জানতে গেলে রাতে জায়গাটা অবজার্ভ করা দরকার। অন্ধকারে বাড়িটা প্রেতপুরীর মতন দাঁড়িয়ে আছে। চারপাশ দেখে নিয়ে সতর্ক পায়ে বাড়িতে ঢুকলেন নীল। নিঝুম চারপাশ, বাড়িটার ঠিক গায়ে লাগানো আম গাছটার একটা ডাল একদম দোতলার ঘরে জানলা অবধি চলে গেছে। ওই ঘরটাতেই অনিমেষের ডেড বডি পাওয়া গিয়েছিল। বাড়িটার চারপাশে এক পাক ঘুরে এলেন নীল হালদার। না, এখানে কিছু পাওয়া যাবে না, ওই রাস্তাটায় একবার যাওয়া দরকার যেখানে তমাল মারা গিয়েছিল। প্রয়োজনে এখানে পড়ে আবার একদিন আসা যাবে। চলে যেতে গিয়ে তার নজর আটকে গেল দোতলার জানলার দিকে। জানলাটা খোলা, কিন্তু একটু আগেও তো ওটা বন্ধ ছিল। তাহলে তার মানে তিনি যখন বাড়িটার পিছন দিকে ছিলেন, তখন কেউ বা কারা ওই আমডালটা বেয়ে ঘরে ঢুকেছে। দ্রুত অন্ধকারের একটা কোণায় মিশে গেলেন তিনি। চারপাশে কেউ থাকতে পারে, তাকে দেখতে পেলে বিপদ হতে পারে। ভীষণ উত্তেজনা নিয়ে লুকিয়ে রইলেন তিনি। কিছুক্ষণ অপেক্ষা করার পর বেরিয়ে এলেন সেখান থেকে। মনে হচ্ছে বাইরে কেউ নেই, তবে ভেতরে কেউ ঢুকেছে নিশ্চিত। ডাকাবুকো স্বভাবের সাংবাদিকটি এবার একটি অসম্ভব সাহসিকতার পরিচয় রাখলেন। গাছটি বেয়ে সোজা দোতলার দিকে উঠতে শুরু করলেন। খুব সাবধানে, যথাসম্ভব কম শব্দ করে, খানিকটা উঠে তারপর যে ডালটা জানলা বরাবর গেছে সেটা প্রায় শুয়ে শুয়ে বুকে ঘষ্টে এগোতে লাগলেন। একদম জানলার ঠিক নিচটায় এসে মুখ তুলে ঘরের ভেতরে তাকালেন। ভেতরের দৃশ্য দেখে চমকে উঠলেন তিনি। এ কি, এ কেমন করে সম্ভব হয়? তবে তো এখানে থাকা আর এক মুহূর্ত নিরাপদ নয়। প্রচণ্ড দ্রুত গাছ থেকে নেমে জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগালেন নীল হালদার। প্রায় রাতেই শহরে টহল দেওয়া তার অভ্যাস, আজও সেই কাজেই বেরিয়েছেন। অনিমেষদের বাড়িটার পিছনের রাস্তাটা দিয়ে যাওয়ার সময় গাড়ির জানলা দিয়ে রাজা দত্ত দেখতে পেলেন আম গাছ বেয়ে কেউ উঠছে। কে ওখানে? গাড়িটা আর একটু এগিয়ে দাঁড় করালেন। ড্রাইভার রনিকে তার ফিরে আসা অবধি অপেক্ষা করতে বলে নিঃশব্দে এগিয়ে চললেন বাড়িটার দিকে, হাতে রিভলভার। বাড়িটার পিছন দিক থেকে সামনে আসা মাত্রই দেখতে পেলেন কেউ একটা অন্ধকারে আম গাছ থেকে নেমে দৌড় লাগালো শুনশান গলিটা দিয়ে। পিছনে ধাওয়া করলেন রাজা দত্ত। দু একবার চিৎকার করে দাঁড়াতে বলা সত্ত্বেও সামনে দৌড়াতে থাকা লোকটা থামছে না। লোকটি এখন গলির একদম শেষ প্রান্তে, এরপর আর ধরা যাবে না ওকে।
এই দাঁড়া বলছি, থাম, নইলে গুলি চালাবো, থাম,
বলে শূন্যে একটা গুলি চালালেন রাজা দত্ত। অন্ধকারে বোঝা গেল সে গলির ঠিক মাথায় দাঁড়িয়ে গেল দুহাত উপরে তুলে।
একদম নড়বি না।
পিস্তল হাতে ধরে রাজা দত্ত এগিয়ে গেলেন। অধৈর্য হয়ে উঠছে রনি। স্যার গেলেন তো গেলেনই, একটাও লোক নেই রাস্তায়। রাত গভীর, তার উপর গাড়িটা দাঁড় করানো আছে একটা অন্ধকার জায়গায়। এখানে তাকে একা রেখে স্যার আসছি বলেই দৌড়। এবার বোঝো জ্বালা, চারদিকে ভূতের উপদ্রব শুরু হয়েছে কয়েকদিন ধরে। বেশ ভয় লাগছে রনির। বারবার ইষ্টনাম জপ করতে থাকে সে। হঠাৎ অন্ধকারে ছুটতে ছুটতে এসে গাড়ির দরজা খুলে পিছনের সিটে বসেই উত্তেজিত স্বরে বললেন,
গাড়ি ছাড়, গাড়ি ছাড় শিগগিরই রনি, এখানে আর এক মুহূর্ত নয়, এখানে থাকা ভীষণ বিপদ, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি ছাড়।
তড়িঘড়ি গাড়ি স্টার্ট করতে গিয়ে একটু থমকাল রনি। স্যার পিছনে বসলেন কেন? রাতে টহল দেওয়ার সময় তো সামনেই বসেন। স্যারের গলাটা বিকৃত চাপা লাগছে কেন? কি হয়েছে স্যারের? পিছনে ঘুরে স্যারের দিকে তাকালো সে। পয়লা সেপ্টেম্বর 2003। সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। বাড়ির ছাদে নিশ্চুপ বসে রয়েছেন প্রমথেশবাবু। তাঁর দৃষ্টি আকাশে অবস্থিত লাল গ্রহটির দিকে। গত কয়েকদিন যেন আরো উজ্জ্বল হয়েছে সে, আরো রক্ত যেন সঞ্চিত হয়েছে তার মধ্যে। অশুভের বিনাশ নেই, সে ফিরে আসে, সে ফিরে আসে নানা রূপে, নানাভাবে। তার ছায়া ছড়িয়ে থাকে বিশ্ব চরাচর জুড়ে। মানবকুল সেই ছায়ামুক্ত হতে কোনোদিন পারেনি, পারবে না। সে ফিরে এসেছে, তার প্রত্যাবর্তনের সাক্ষী সুদূর আকাশের গায়ে ওই লাল রক্তের ফোঁটা। ছয়টি প্রাণের বলি সে পেয়েছে। প্রথমে তিনটি কলেজ পড়ুয়া ছেলে, পরশু রাতে এক সাংবাদিকের ডেড বডি পাওয়া গেল অনিমেষের বাড়ির আমগাছের ডালে। দোতলার জানলার ঠিক নিচের ডালে প্রায় শুয়ে থাকার মতো দেহটা ঝুলছিল। গলির মাথায় পড়েছিল রাজা দত্তের দেহ। ড্রাইভারের মৃতদেহ পাওয়া গেছে গাড়ির মধ্যেই। ড্রাইভিং সিটে বসে পিছনে তাকিয়ে থাকা অবস্থায় সে মারা গেছে। প্রত্যেকেরই চোখ ঠিকরে বেরিয়ে আসছে, মুখে অপার্থিব আতঙ্কের ছাপ, যেন ভয়ঙ্কর কিছু তারা মৃত্যুর পূর্বে প্রত্যক্ষ করেছে। এ শহর ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে, লুকিয়ে থাকা সব অন্ধকার যেন জেগে উঠছে। সেই সব অন্ধকার ধীরে ধীরে এক অশুভ শক্তির নিয়ন্ত্রণে চলে আসছে। শহরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ছে নানা রটনা। রাতের বেলা কেউ ভয়ে বেরোচ্ছে না, কিন্তু প্রমথেশবাবু জানে আরও প্রাণের বলি চড়তে চলেছে। মৃত্যুর সেই অমোঘ আকর্ষণের মায়ায় পড়তে চলেছে আরও অনেকে। 2 সেপ্টেম্বর 2003 রাত 11টা। 3-4 বার চেষ্টা করতেই সঠিক চাবিতে তালাটা খুলে গেল। ভেতরে ঢুকলেন অনুপম মৈত্র, শান্তিপুর সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট। এখন তাদের ভূমিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গোটা শহর জুড়ে যেভাবে কুসংস্কার আর অলৌকিক উপদ্রবের রটনা বেড়েই চলেছে, সেটা থামাতে সায়েন্স ক্লাবকে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। তার জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত প্রেসিডেন্টের নিজের পাড়ায় মানুষের মধ্যে ভয় দূর করা। গোটা শহরের বেশ কয়েকটি জায়গা গত কয়েকদিনই ভুতুড়ে আখ্যা পেয়েছে। হানাবাড়ির তকমা পেয়ে গেছে বেশ কয়েকটা বাড়ি, তার মধ্যে এটা একটা। গত কয়েকদিন ধরে এ বাড়িতে নাকি কোনো ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। হাড়ু যে বহুদিন ধরে এই ফাঁকা বাড়িটা ঝাড়পোছ করে আর মাস গেলে মালিক পক্ষের তরফ থেকে আসা মানি অর্ডার পায়, সে অবধি বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছে না। কোনো রকমে চাবিগুলো শুধু ঝুলিয়ে দিয়েছে, কিছুতেই এসে তালা খুলে দিতে রাজি হলো না। আজ রাতটা এই বাড়িতেই কাটাবেন অনুপমবাবু। এ তিনি বহুবার করেছেন, গত 20 বছর ধরে বিভিন্ন ভূতের বাড়িতে রাত কাটিয়ে সেখানকার মানুষের মধ্যে ভূতের ভয় তাড়ানোর একটা যেন অভ্যাসই তৈরি হয়ে গেছে তার। কিন্তু এ কাজ তার নিজের পাড়ায় করতে হবে, এটা স্বপ্নেও কখনো ভাবেননি। কালকে ক্লাব ঘরের সামনে মাঠে বক্তৃতা দেবেন তিনি এবং রাহুল। রাহুল ব্রহ্মচারী, সায়েন্স ক্লাবের সেক্রেটারি। তাঁদের বক্তব্যর উদ্দেশ্য এই ভূতুড়ে গুজবের থেকে মানুষকে বের করে আনা। তার আগে রাতটা এখানেই কাটিয়ে আগে নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করে ফেলতে হবে। টর্চের আলোয় কয়েকটা সুইচ টেপাটিপি করতেই আলো জ্বলে উঠল। দোতলায় উঠে আসতে কোনো অসুবিধে হলো না। ওপরে 2টো ঘর, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘরটায় ঢুকলেন তিনি। হাড়ও কিন্তু ভালোই পরিষ্কার করে রাখে বাড়িটা, কর্তাবাবুকে খুব ভালোবাসত হাড়ু। বাড়ির মালিক অর্থাৎ হাড়ুর কর্তাবাবু হাড়ুকেও খুব ভালোবাসতেন। আজ বছর দশেক আগে তিনি মারা যাওয়ার পর থেকে এ বাড়ি খালি পড়ে থাকলেও বাড়ির প্রত্যেকটি জিনিস যত্ন করে রাখত হারু। বিনিময়ে কর্তাবাবুর এক দাদা তাকে বিদেশ থেকে মাসে হাজার টাকা করে পাঠাতেন, কিন্তু সেই হারুও আজ এ বাড়ির দিগর মারাচ্ছে না। কালকে মাঠে হারুকে থাকতে বলেছেন অনুপমবাবু, ওর ভয়টা ভাঙানো আগে দরকার। ঘরে ঢুকে স্টাডি টেবিলটার দিকে এগিয়ে গেলেন তিনি। বেশ দামি কাঠের সুসজ্জিত টেবিলটা, তিনটে খোপে রাখা আছে দিন, তারিখ আর মাসের নম্বর। সেদিকে তাকাতেই চমকে গেলেন অনুপমবাবু। কি আশ্চর্য, আজকের দিন তারিখ সব ঠিকঠাক। কৌতূহলী হয়ে সেগুলো পরীক্ষা করে দেখতে পেলেন 27 আগস্ট থেকে সেগুলো ঠিকঠাক করা আছে। তার আগের দিন মাসের হিসাব কেউ রাখেনি। গাটা শিরশির করে উঠল তার। এ তো অদ্ভুত ব্যাপার। খানিকক্ষণ সাত পাঁচ ভেবে কোনো কুলকিনারা না পেয়ে দ্বিতীয় ঘরটাতে ঢুকলেন অনুপমবাবু। এ ঘরে শুধু বই আর বই। এত পড়েই বোধহয় লোকটা পাগল হয়ে গেছিল। এদের বংশটাই অবশ্য পাগলের। ঠিক সেই মুহূর্তে চোখে পড়ল একটা টেবিলে রাখা ডায়েরির দিকে। পাশেই রয়েছে কয়েকটা এনসাইক্লোপিডিয়া। তার একটা খণ্ডের 412 আর 13 পাতার মধ্যে একটা পেন রাখা আছে। বেশ পুরনো ডায়েরি, একটা বিশেষ পাতায় পেজ মার্ক দেওয়া আছে। সেই পাতাটা খুলতেই আরও আশ্চর্যজনক ব্যাপার। ডায়েরির লেখাটা পুরনো, তার বিশেষ কয়েকটা লাইনে আন্ডারলাইন করা যেটা, সেটা কিন্তু নতুন কালির দাগ থেকেই বোঝা যাচ্ছে। ডায়েরিটা তাহলে রিসেন্টলি কেউ পড়েছে। কে? হারু হবে না, ও তো পড়তেই জানে না। তবে কৌতূহলী হয়ে ডায়েরির সেই মার্ক করা পাতাটা পড়তে শুরু করলেন অনুপমবাবু। আমার পিতামহ শ্রী শ্যামাপ্রসাদ চক্রবর্তী ওরফে শ্যামা পাগলা আদপেও উন্মাদ ছিলেন না, একমাত্র তিনি অঘোর তান্ত্রিকের গতিবিধি যথার্থ অনুমান করতে পারিয়াছিলেন। রুদ্ধশ্বাসে ডায়েরির পাতাটা আর এনসাইক্লোপিডিয়ার সেই অংশটা পড়ে ফেললেন। হাত পা কাঁপছে তার। তাহলে কি মঙ্গলের আবির্ভাবে সে ফিরে এসেছে? প্রেতাত্মারা কি জেগে উঠেছে? সেই প্রেতাত্মাদেরই কি একজন হারুর কর্তা বাবা, মানে প্রমা পাগলা? হঠাৎ অনুপমবাবুর মনে হল পেছনে কে এসে দাঁড়িয়েছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সবকটা আলো বন্ধ হয়ে গেল। ঘণ্টাখানেক পরে ঘুম ভেঙে গেল সায়েন্স ক্লাবের সেক্রেটারি রাহুল ব্রহ্মচারীর। রাত প্রায় 3টে। কে যেন তার নাম ধরে ডাকছে। কণ্ঠস্বরটা কেমন বিকৃত, চাপা, অনেকটা অনুপমের মতন লাগছে গলাটা। দরজা খুলতে এগিয়ে এলেন রাহুলবাবু। আকাশে তখন জল জল করছে এক ফোঁটা রক্ত।